শুভ সন্ধ্যা। আজ সোমবার, 4 এপ্রিল 2016 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্জে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শম্পা বড়ুয়া। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যানবেরাস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি প্রবাসীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন সুর ও ছন্দের দুই জাদুকর, বাংলাদেশ থেকে আগত 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ সাদত হোসেন খান এবং যুক্তরাজ্য থেকে আগত তবলাবাদক ওস্তাদ ইউসুফ আলী খান। আমাদের আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে এই দুইজন গুণী শিল্পীর সাথে আলোচারিতা নিয়ে। এবার তাহলে আসুন তাদের কাছ থেকে জেনে নিই সঙ্গীত অঙ্গনে তাদের পথ পরিক্রমার গল্প। ওস্তাদ সাদত হোসেন খান এবং ওস্তাদ ইউসুফ আলী খানকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা বাংলা রেডিওকে সময় দেওয়ার জন্য। আমরা সকলেই জানি আপনাদের এমন এক পরিবারে জন্ম যাদের অবদানে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত সমৃদ্ধ হয়েছে বারবার। যে পরিবার থেকে আমরা পেয়েছি সঙ্গীত সম্রাট আলাউদ্দিন খাঁ সহ অনেক গুণী সঙ্গীতজ্ঞদের। প্রথমেই আমি ওস্তাদ শাহাদত হোসেন খানের কাছে তাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে কিছু বলবার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ আপনাকে। এখানে পারিবারিক ঐতিহ্যটা বলতে যেটা বোঝাতে চাচ্ছেন বা আমি বলতে চাচ্ছি আমার সঙ্গীতের ঐতিহ্য, যেটা আমরা হচ্ছি এখন ফোর্থ জেনারেশন, যেটা আমার দাদা বাবা থেকে শুরু হয়েছিল। এর আগে যারা ছিল তারা সঙ্গীতের নির্ভর ছিল, কিন্তু আমার দাদার বাবার সদু খান ওখান থেকেই আমাদের এই সঙ্গীতের গোড়াপত্তনটা। তো ওখান থেকে শুরু হয়ে আমরা এখন ফোর্থ জেনারেশন এসেছে। এরপর আমাদের পাঁচ ছেলেমেয়েরাও করছে, ফিফথ জেনারেশনটা করছে। তো এটাই হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য, যে আমরা উপমহাদেশীয় সঙ্গীতটাকে আমরা যেটা আমরা পিওর ক্লাসিক্যাল বলি সেটা আমরা এখনো ধরে রেখেছি। মার্গ সঙ্গীত যেটা সেটা আমরা এখনো ধরে রেখেছি, এখনো চালিয়ে যাচ্ছি, চেষ্টা করব আমরা না থাকার পরেও আমাদের পরবর্তী জেনারেশনটা যাতে এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে। এটি মূলত আমাদের পারিবারিক ঐতিহ্য বলে আমি মনে করি, যার জন্য আজকে এই ফ্যামিলিটাকে যে সঙ্গীতের জন্য সবাই চিনে জানে এবং আপনি বলতে পারেন যে সমস্ত বিশ্বেই যার পরিচিতি আছে এই সঙ্গীত পরিবারের। তবে সবচেয়ে বড় ব্যাপার দেখেন, একটা কথা বলবো আজকে আপনাকে, এত বড় একটা সঙ্গীত ফ্যামিলি যার এতগুলো শিল্পীর জন্ম হয়েছে আর কোন পরিবারের মধ্যে এটা পাওয়া যাবে না এবং পৃথিবীর কোনো ইতিহাসে পাওয়া যাবে না, এবং এতগুলি রাষ্ট্রীয় পদক, রাষ্ট্রীয় সম্মাননা আমার মনে হয় না কোনো পরিবারের মধ্যে আছে। আমাদের এই যে একদমই আমরা ফোর্থ জেনারেশন, প্রথম জেনারেশন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই আমাদের রাষ্ট্রীয় সম্মাননা বা রাষ্ট্রীয় পদকগুলি আমাদের মধ্যে রয়েছে। এটা আমাদের বিরাট একটা পারিবারিক ঐতিহ্য বলে আমি মনে করি। ধন্যবাদ।
হ্যাঁ, আপনি যেটা বলছিলেন আসলে আমার কাছেও কিন্তু ভীষণ প্রশ্ন বোধক মনে হয় যে কথাটি, যে একই পরিবারের থেকে এতজন শিল্পী, এবং যেটা বললেন যে রাষ্ট্রীয় সম্মাননা বলেন বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন, এতজন শিল্পী একই পরিবার থেকে আসা এটা সহজ কথা নয়। আপনি কি মনে করেন যে এর পিছনে আসলে কি কাজ করেছে?
এর পিছনে বেশ কয়েকটা জিনিস। আমি প্রথম কথা মনে করি যে ওই যে একটা ব্লাড সৃষ্টি হয়েছে প্রথমে, ওটার একটা রেশ আমরা যেটা বলি, হ্যাঁ, যে সেটা রয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা প্রত্যেকটা ফ্যামিলিতে মানে আমাদের এক একটা জেনারেশনে দেখা গেছে যে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি গান বাজনা আছে, ওইখান থেকে তাদের একটা উৎসাহ জন্মিয়েছে। হ্যাঁ, এইভাবেই জিনিসটা এসে গেছে আমাদের মধ্যে
পারিবারিকভাবে যে সাধনার ব্যাপারটা।
হ্যাঁ, কারণ আমরা জন্মের পর থেকে দেখেছি চলছে আমার বাড়িতে, আমার বাবারা জন্মের পর থেকে চলছে তার বাড়িতে, আমার সন্তানরা দেখছে জন্মের পর থেকে একই জিনিস হচ্ছে। তো এই যে একটা জিনিস চলছে, তো এটাই মূল মূল বিষয়।
আমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের পরিবারে বিভিন্ন যন্ত্র বাজিয়ে আছেন এবং যারা আবার বলছি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন বাজনা বাজনা বাজানোর জন্য, যেমন সেতার, সরোদ, কিন্তু ইভেন এটাও শুনেছি যে কেউ কেউ বাঁশিও বাজাতেন। আপনি কেন সরোদটাকে বেছে নিলেন?
আমার সরোদটা বেছে নেওয়ার পিছনে কারণ ছিল, অনেকটা বলতে হবে এটা আমার দাদার একটা ইচ্ছা। কারণ আমার দাদা যেটা করতেন, আমরা ভাইরা, আমি বা আমার চাচাতো ভাইরা যারা ছিলেন, যখনই কেউ একটু বড় হয়ে যেত, পাঁচ বছর ছ বছর হয়ে যেত, আমার দাদা তাকে একটা করে যন্ত্র আর একজোড়া তবলা বায়ে করে দিয়ে দিতেন। এটাই ছিল ওনার কাজ। আর আমি ছিলাম সব এই তখন দাদা বেঁচে থাকা অবস্থায় আমি ছিলাম সর্বশেষ। এরপরে ধরেন আমার বাকি যে ভাই বোনরা আসছে, ধরেন তানিম আসছে, তানিমের ভাই, তানিমের বোনেরা আসছে, ওরা দাদাকে ওইভাবে পায়নি, আমি পেয়েছি। তো আমার হাতে দাদাই প্রথমে শরৎটা তুলে দিয়েছিল, ছোট একটা শরৎ বানিয়ে নিয়ে আসলো। তখন সম্ভবত আমার ছয় সাত বছর বয়স, দাদা এনে আমার হাতে ধরিয়ে দিল। তো আমার বাবা জিজ্ঞেস করছে, বাবা আপনি যেটা দিলেন তোর তো লেখাপড়া যদি নষ্ট হয়? বলে না, লেখাপড়া নষ্ট হয় না, ও গান বাজনা করবে, লেখাপড়াও করবে। হ্যাঁ, এই শরৎটা কিন্তু আমার চলে আসলো। এটার মধ্যেই আমার দিনে দিনে বেশ ইন্টারেস্টটা গ্রো করলো, যে কারণে এরপর ধরেন বাবা চাচার এদের প্রোগ্রামগুলি শুনতাম, আস্তে 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 ইন্টারেস্ট এইভাবে গ্রো করতে করতে এখন পুরোপুরি একটা শিল্পীর মানসিকতা যেভাবে ওইভাবে সৃষ্টি হয়ে গেছে। তো এটা ওই জন্মের পর থেকে, দেখার পর থেকেই এই জিনিসটা আমার মধ্যে গ্রো করে।
আপনি আপনার দাদার কথা বলছেন, আপনার দাদা
ওস্তাদ আয়াত আলী খান সাহেব,
তো উনি, আপনি বলছেন যে উনি আপনাকে শরৎটা
তুলে দিয়েছিলেন,
ওনার হাতে তৈরি
করা, ওনার হাতে তৈরি করা
শরৎ, এটা তো ভীষণ,
যেটা আমার কাছে এখনো আছে ছোট্ট একটা শরৎ, এটা আজও আমার কাছে আছে।
শরৎটা আসলে কি ধরনের যন্ত্র বা এটা সম্পর্কে যদি একটু?
শরৎ যন্ত্রটা অ্যাকচুয়াল এটা আফগান ইনস্ট্রুমেন্ট, একটা রবাব। হ্যাঁ, ওই যন্ত্রটার থেকে ইম্প্রোভাইজ করে কিন্তু শরৎটা হয়েছে। মেইনলি সেই আফগান এই ইনস্ট্রুমেন্টটা, এই রবাবটা সাধারণত দেখা যেত ওদের যুদ্ধের ময়দানে, হ্যাঁ, এই ধরনের কোন, তারপরে কোন অনুষ্ঠানে ওই এই ইনস্ট্রুমেন্টটা বাজানো হতো। হ্যাঁ, তো এটা পরে যখন এই সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে যখন এসে যায় এই ইনস্ট্রুমেন্টটা, ওটা থেকে আস্তে আস্তে ষড়যন্ত্রটা ইম্প্রোভাইজ হয়। প্রথম যার আকৃতিটা এরকম ছিল না, কিছুটা পরিবর্তন ছিল, পরবর্তীতে ধরেন ওস্তাদ আয়াত আলী খাঁ সাহেব এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব দুজনে মিলে, ওনারা দুই ভাই মিলে এই বর্তমান যে আমরা শরদের রূপটা দেখতে পাই, এটাই হচ্ছে বর্তমান রূপ। ওনারা এই নতুন এই ডিজাইনটা বা মডিফিকেশনটা ওনাদের দ্বারা হয়েছে।
ধন্যবাদ। শাস্ত্রীয় সঙ্গীত শেখার ক্ষেত্রে আমরা শুনি অনেক সময় যে অনেক ঘরানার কথা, এই ঘরানা বলতে আসলে আমরা কি?
ঘরানা, এটা খুব একটা সুন্দর প্রশ্ন। ঘরানাটা অ্যাকচুয়াল হচ্ছে স্টাইল, হ্যাঁ, গাওয়া বা বাজানোর একটা স্টাইল। হ্যাঁ, যেমন আমরা বলি শেনি ঘরানা, শেনি ঘরানাটা হচ্ছে মিয়া তানসেনের যে ঘরানাটা ছিল, ওই তানসেনের যে প্যাটার্নটা গাওয়ার বা যে গাওয়ার প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটা আমরা ফলো করছি, এই হচ্ছে শেনি ঘরানা। আবার একই সাথে হাফিজ আলী খাঁ সাহেব যে ওনারাও কিন্তু শেনি ঘরানা, হ্যাঁ, ঘরানা হলেও ওনারা পরে দিল্লিতে যখন এসে গেল চলে গেলেন ওনাদের একটু প্যাটার্নটা ওনারা চেঞ্জ করে ফেলেছেন, যে কারণে ওরা হাফিজ আলী খা ঘরানা বলে, আমজাদ আলী খা সাহেব ওরা বলে হাফিজ আলী ঘরানা, আর আমাদেরটা হয়ে গেছে মাইহার ঘরানা, কারণ আলাউদ্দিন খা সাহেব সর্বশেষ মাইহারে অবস্থান করছেন এবং ওইখানে ওনার সর্বশেষ মৃত্যু হয়েছে, এই কারণে এটাকে বলা হয় মাইহার ঘরানা। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটা হচ্ছে সেনি ঘরানা। তানসেনের সৃষ্টির যেই প্যাটার্নটা, ওই প্যাটার্নটা যারা আমরা ফলো করেছি সেটাই হচ্ছে সেনি ঘরানা। আবার পাটিয়ালা ঘরানা আছে, হ্যাঁ ওইদিকে যারা, তারপর লখনৌ ঘরানা আছে, হ্যাঁ দিল্লি ঘরানা আছে, এরকম বিভিন্ন এক একজনের এক একটা স্টাইল ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে ঘরানার ঘরানার জিনিসটা। যদিও এখনকার যুগে দেখা যাচ্ছে যে ঘরানাটা ওইভাবে নাই, হ্যাঁ কারণ তখনকার দিনে একটা সিস্টেম ছিল যে এক ঘরানার লোক কিন্তু আর ঘরানা থেকে শিখতে যেতে পারত না বা শিখাতে চেত না, শিখাতো না, হ্যাঁ যার যারটা নিজেদের মধ্যে রাখতে চেত। কিন্তু এখন কিন্তু জিনিসটা একদম টোটালি বদলে গেছে, সবাই এখন শিখার সময় চিন্তা করে এই ঘরানার কোন জিনিসটা ভালো, ওই ঘরানার কোন জিনিসটা ভালো, ওই ঘর সবগুলি মিলিয়ে কিন্তু এখন একটা হয়ে গেছে। এখন আর এই যুগে কিন্তু আপনার কোনো ঘরানা বলে আর কিছু আছে বলে আমার চিন্তাধারণা, মানে স্পেসিফিক কোনো ঘরানা বলে কেউ দাবি করতে পারে না।
এখন মানে বিভিন্ন ঘরানা
একটা জিনিস হয়েছে যেটা আমার কাছে মনে হয় লোকের কাছে খুব সহজে গ্রহণযোগ্য, যেটাকে সবার কানে ভালো লাগছে, যেটা সেই কারণে এখন আর স্পেসিফিক কোনো ঘরানা বলে আমরা কেউ দাবি করি না। হ্যাঁ, তবে হ্যাঁ আমরা সেই ঘরানা থেকে আসছি সেটাই।
এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আপনাদের পরিবারে বিভিন্ন যন্ত্র তৈরি করার ক্ষেত্র, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিভিন্ন যন্ত্র তৈরি করার ক্ষেত্রে অবদান রয়েছে, সেসব সম্পর্কে কিছু বলবেন?
যেমন ওই আমার দাদা স্যার একলেখান যেদিন প্রথম শহরটাকে ইম্প্রোভাইজ করলেন, তারপরে ধরেন চন্দ্র সারং, হ্যাঁ মন্দ্রনাথ, এরকম বেশ কিছু ইনস্ট্রুমেন্ট উনি, এগুলি ব্যাপার হচ্ছে কি এই ইনস্ট্রুমেন্টগুলি উনি এক্সপেরিমেন্টাল বেসিসে একের পর এক তৈরি করেছেন, যে কোনটার শব্দটা ভালো লাগে, কোনটা শুনতে কিরকম লাগে, এইভাবে উনি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট উনি তৈরি করেছিলেন। হ্যাঁ, যদিও এগুলি পরবর্তীতে খুব একটা আর প্রচলন এখন আর খুব একটা নাই তেমন, হয়তো খুঁজলে গেছে কয়েকজনকে পাওয়া যাবে।
এখন বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীতের অবস্থান সম্পর্কে আপনি কি হবে?
শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারটা এটা ছিল সব সময় রাজাদের দরবারের মধ্যেই প্রথম থেকে সীমাবদ্ধ ছিল এটা। এটা কিন্তু যে আমি যেটা সবসময় বলি মাস পাবলিকের মধ্যে কিন্তু প্রচলন ছিল না, কোনো কালে ছিল না, আজও নাই, আমার মনে হয় না ওদের ভবিষ্যৎও থাকবে। হ্যাঁ, তবে আজকাল আমরা একটু গান বাজনাটাকে একটু মডার্নাইজ করে নিয়েছি বলে আমরা হল টলে বাজাইতে পারি, অনেক লোকের সামনে 500, 1,000, 1,500, 2,000 লোকের সামনে আমরা বাজাই, কিন্তু আগেকার দিনে তো তা ছিল না, ওই রাজা রাজদরবার মধ্যে বন্দী ছিল, কারণ এটা একটু অন্য প্যাটার্নে অনেক সময় নিয়ে শুনতে হয়। হ্যাঁ, ভালো লাগা না লাগার অনেকগুলি ব্যাপার আছে। হ্যাঁ, যেই কারণে বাংলাদেশে আপনি শাস্ত্রীয় সঙ্গীত অবস্থানের কথা বলেছেন, একেবারে খারাপ পজিশন এই কথা আমি বলবো না, যদি খারাপই হতো তাহলে আমরা গান বাজনা করে বেঁচে থাকতে পারতাম না, আমরা তো গান বাজনা করে বেঁচে আছি। হ্যাঁ, কিছু লোকজন তো আছে আমাদের জন্য, হ্যাঁ এখনো আমরা একটা অনুষ্ঠান করলে মোটামুটি একটা হল ফিল আপ করতে পারি, তাহলে আমরা খারাপ বলবো কেন? হ্যাঁ, তবে এখানে সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমরা কারা শিক্ষা দিচ্ছি এবং কিভাবে শিক্ষা দিচ্ছি, কারণ আমি যদি আপনাকে শিখাই কি হবে, প্রথম আপনার মধ্যে তার ইন্টারেস্টটা গ্রো করাইতে হবে। আমি একটা কিছু শিখাই দিলাম, ও বুঝলো না বুঝলো বাস হয়ে গেল আমার ক্লাস আমি শেষ করলাম, না তাহলে হবে না। প্রথম তার মধ্যে ওটার কি আনন্দ আছে, কি জিনিস পাওয়া যাচ্ছে তার মধ্যে, ওই জিনিসটা তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। যখন এই জিনিসটা তার মধ্যে জাগিয়ে তোলা যাবে অটোমেটিক সে নিতে বাধ্য। আর এই এক এমন এক সঙ্গীত, এই সঙ্গীত যে একবার শিখবে সারা পৃথিবীর কোন সঙ্গীতই তার কাছে কঠিন বলে মনে হবে না। আপনি আজকে একজন ইউরোপিয়ানকে বলেন যে আমি এই নোটিশন বলি যে তুমি বাজাও, বাজাতে পারবে না, ওর সামনে খাতা দিবেন ওটা দেখে বাজাইবে, আর আমি কি করব আপনি গিয়ে যাবেন আমি সাথে সাথে বাজিয়ে চলে যাব, কারণ আমার তো প্রত্যেকটা নোটের সাথে আমার পরিচিত হয়ে গেছে, ওই নোটটা কি লাগছে আমি সাথে সাথে বুঝতে পারছি, তার মানে বুঝতে পারছেন কত গভীরে আমাকে যেতে হচ্ছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা
অনেক উপকৃত হয়েছি, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। আমি এই মুহূর্তে আবার কথা বলব ওস্তাদ ইউসুফ আলী খান সাহেবের সাথে। উনি এসেছেন যুক্তরাজ্য থেকে, উনি যুক্তরাজ্যেই থাকেন। আমি আবারও সে একই ভাবে আপনার পরিবারে কিভাবে আপনি তবলা বাজানো শিখতে শুরু করলেন এবং আপনার শৈশবে কিভাবে আপনার এই শিক্ষা শুরু হলো এই সম্পর্কে কিছু জানতে চাই।
ধন্যবাদ সবাইকে জানাই শুভেচ্ছা। এটা আমার প্রথম অস্ট্রেলিয়াতে আসা এবং দাদার সাথে ওস্তাদ শাহাদাত হোসেন খান আমার দাদা, খুবই ভালো লাগছে। শুরু করেছি আমার বয়স যখন 8-9 বছর বয়স, তখন গান গেতাম। তো গান গেতে গেতে কি করে যে
মাঝখানে আমি একটু কথা বলে দিই, আমাদের সঙ্গীতটা যারা শিখতে যায় গানটা কিন্তু আমাদের মাস্ট, গানটা জানতেই হবে। যে কারণে আমরা প্রথম অবস্থা প্রত্যেকেই গানটা আমাদের কম্পালসারি ছিল, গানটা আমরা শিখেছি।
তো গান গেতে গেতে আমার মনে আছে হঠাৎ করে একদিন আমার স্যার ঢুকেছে, তো তবলা নিয়ে আমি এমনি দুষ্টামি করছিলাম, লয়টা ঠিক ছিল আমার। তো আমাদের দেশে তো অনেকগুলি ডিসিপ্লিন আছে, স্যার আসলে দাঁড়াতে হবে, স্যার আসলে কিছু বাড়াতে পারবে না, কতগুলি তো ওগুলো সবসময় সব ক্লাসে থাকে। তারপরে একদিন যখন তবলা আছিলাম, স্যার আসেনি, তখন আরেকজন প্রতি গা মানে বাজায়। তো হঠাৎ করে স্যার দরজার বাইরের থেকে দেখছে যে আমি লয় খুব ভালোবাস, কি বাজাচ্ছি সেটা না, যে পিটাচ্ছি আর কি লয়। তখন হঠাৎ করে দরজাটা খুলে স্যার যখন ঢুকলো, তখন ভয়ের চুটে আমার খুব কাঁপছিলাম। আমি ভাবছিলাম যে ও আমাকে এখন মারবে বা ক্লাস থেকে বের করে দেবে, কেন ওনার পারমিশন ছাড়া আমি বাজাচ্ছি। তারপর স্যার আমাকে বললো, এক কাজ কর, তোর লয়টা খুব ভালো, তুই গানটা ছেড়ে দে। গানটা ছেড়ে দিয়ে গান কন্টিনিউ, মানে ওইরকম ছাড়ার কথা বলছে না, তোকে তবলা শিখ, তবলাটা শিখলে তোর জন্য ভালো হবে। আমি তো আসলে খুব খুশি হয়েছি। যখন একটা ব্যাপার কি, গান গেতে গেলে যে একটা সাই থাকে, আমি অনেক সাই ছিলাম, তো গান গেতে গেলে তো সাই কথা বলতে হবে, গান গেতে হবে, মুখটা খুলতে হবে। তা আমি যাক বেঁচে গেলাম সেই দিক থেকে, তবলাটা বাজালে কিছুই করতে হবে না। তো সেটা চিন্তা করলাম, প্লাস ইন্টারেস্ট ছিল প্রচুর। তো বাজাতে বাজাতে তারপরে আমি কলকাতায় চলে যাই, ওখানে ওস্তাদ বাহাদুর হোসেন খাঁ সাহেব মামা, তো ওনার বাড়ি থেকে উনি পাঠালেন, কেন এই ঘরের মধ্যে কেউ যন্ত্র মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ছাড়া অন্য কিছু শিখায় না। তো সেই জন্য বললাম, আমি তো এখানে কিছু করতে পারবো না, তুই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির প্রফেসর অনিল ভট্টাচার্যী, তো ওনার কাছে তুই যা, ওখানে গিয়ে শিখ। তো আমি বাস ওইখান থেকে শিখা আমার শুরু আর কি কলকাতায়। তারপরে পরে বাংলাদেশে ফেরত আসলাম, তারপরে স্কলারশিপ নিয়ে আবার গেলাম আমার প্রপার গুরু পণ্ডিত শঙ্কর ঘোষ, উনি মারা গেছেন 1.5 মাস হল। মানে লয় এবং যে আপনার মিউজিকটা লয় হলো কি, টাইমিংটা, ওটার সাথে আমার রিলেশন যদি না থাকে ঠিকভাবে, তাহলে কখনো ফুটে থাকবে না জিনিস। যেটা আমার গুরুজির কাছ থেকে শিখেছি, সঙ্গত করা, তো সেটা সবারই জানা উচিত, যারা ছোট বড় যারাই বাজাচ্ছে। আমার অভিজ্ঞতার থেকে আমরা দেখেছি এবং শুনেছি এবং শিখেছি, সঙ্গত করাটা মিনিংটা কি, এক কোম্পানি একজনের সাথে এক কোম্পানি করাটা মিনিংটা কি, ডমিনেট করা না, মানে আপনার সাথে আমি চলছি, আপনি কি বলছেন আপনার সাথে সাথে, আপনার সাথে সাথে আমি যাচ্ছি। তার মানে আপনি যদি জোরে জোরে কথা বলেন, আপনার সাথে যদি আরো জোরে কথা বলি, তার মানে কি আমি ডমিনেট করছি আপনাকে। সঙ্গত করাটা হচ্ছে না। তো মিউজিকটা এক্স্যাক্টলিতে সঙ্গত করাটা হলো গিয়ে সেইভাবে উনি বাজাচ্ছেন জেন্টল, তো আমাকে যেতে হবে জেন্টল। আমি যদি চড়ে যাই তাহলে উনার বাজনাটাও খারাপ হবে, আমার বাজনাটা এরকম হবে যে শোনার মতো হবে না ব্যাপারটা। তো সেই সঙ্গত জিনিসটা প্রথম থেকে যদি আমরা না শিখি তাহলে তো এত বছরে শিখার পর শুধু বাজিয়ে গেলাম, তো সেটা তো হলো না। তো সেই জিনিসটা আমি ছোটবেলা থেকে সবসময় ফোকাস করেছি কি করে সঙ্গত করতে হবে। সোলো আর্টিস্ট তোমার টাইম, ইটস ইউর টাইম টু প্লে, উড়িয়ে দাও বাজাও যা বাজাবে তুমি, কিন্তু সঙ্গতের বেলাটা তো অন্য জিনিস, সেটার দিকে তো যদি সবাই খেয়াল রাখে ভালোই লাগবে, গানটা বা বাজনাটা ফুটে থাকবে আর কি। আর আমি আছি তো ইংল্যান্ডে, এখন যদি বলি আপনার প্রশ্নটাই আমি করছি আর কি, মানে কিরকম শিক্ষা দিচ্ছি কি আসো বিষয়ে, আমি আছি ইংল্যান্ডে 32 বছর হয়ে গেছে, লন্ডনে থাকি, তো প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে। এর মধ্যে আমি খুব প্রাউড, আমার একটা স্টুডেন্ট আছে বলে পিটার লকেট, আপনারা যদি গুগল করেন তো দেখতে পারবেন পিটার লকেট, ও আমার ছাত্র, পয়সা ছাড়া ওকে আমি শিখিয়েছি, ইন্টারেস্ট ছিল বলে ওর কাছে কোনো পয়সাও ছিল না, তো ও প্রচুর শিখিয়েছি আমি ওকে। তারপরে তো আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইজ ও অনেক নাম করেছে। তার পল ক্লাভেস, ও হলো এলটন জনের ড্রামার, ও আমার কাছে এখনো শিখছে, মানে গুরু যে কিরকম জিনিস ওর কাছে দেখতে, একটা সাদা মানুষের কাছে বোঝা যায় গুরুর কতটুকু, আমরা তো করি গুরু ভক্তি, ওদের গুরু ভক্তিটা মনে হচ্ছে অন্তর থেকেই করে দেখাবা না, ওইটা আমার কাছে খুব প্রাউড ফিল করি আমি আর কি। তো আমার ঠিক মনে আছে এক জায়গাতে গিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান একটা কনফারেন্স, মিউজিক্যাল কনফারেন্সে গেলাম আর কি, ওয়ার্কশপে যাওয়ার পর আমার কাছে এত ভালো লাগলো কথাগুলি শুনে, বলছিল আদি দিনের কথা বলছি আর কি, এখন তো ধৈর্য নেই, আদি দিনে কি করে শিখাতো, স্টুডেন্টকে 2 বছর 3 বছর 4 বছর খালে বসিয়ে রাখতো, বসে খালি যে সে শেতা শিখুক মানে বিনা শিখুক আর যাই শিখুক তাহলে লয় তাহলে লয়টা দিয়ে বসিয়ে রাখতো, এটাই ছিল ওর ক্লাস, আর খালি শোনা তাহলে লয়টা দিয়ে বসে থাকতো, তারপর 2-3 বছর পর নে বাজাও, ছেলেরা শুধু ধরিয়ে দিল কি করে বাজাতে, এত শুনেছে এত অভিজ্ঞতা ওর হয়ে গেছে লয় সম্বন্ধে সুর সম্বন্ধে, তার তো এখন শুধু গুরু খেলে বসে বসে খেলে তান বলি বলছেন,
শুধু গাইলে হবে না শুনতে হবে, সব ধরনের সঙ্গীত শুনতে হবে,
শোনার প্রচন্ড প্রয়োজন, তার কোনো বিকল্প নাই, সব ধরনের সঙ্গীতে তাকে শুনতে হবে, কারণ এক একটা সঙ্গীতের প্রতি এক একটা জিনিসের সৌন্দর্য। হ্যাঁ, আমার দৃষ্টিতে এখন আমি ঘরানা বলে কাউকে এভাবে দেখি না, আমি দেখি একজন বাজাতে যখন তাকে বিভিন্ন ঘরানা থেকে জিনিসপত্র নিয়ে এসছে, দেখা যাচ্ছে যে সে বাজাচ্ছে উত্তর ভারতীয় সঙ্গীত, কিন্তু মাঝখানে সে দক্ষিণ ভারতীয় সঙ্গীত ঢুকিয়ে দিয়েছে একটা তান, ঘরানা কিছু রইল সবাই আহা করে উঠলো, এই যে সুন্দরটা। তো সেই জন্য মনকে সব ধরনের সঙ্গীত শোনা উচিত।
তারপরে আমার গুরুজি বলতেন একটা জিনিস, সেটা হলো গিয়ে গান বাজনা যে আমরা করি তিনটা ভাগ করা আছে, একটা হলো গিয়ে শোনা আবার ঘুরে আসছে শোনা, একটা হলো গিয়ে রেয়াজ প্র্যাকটিস করা, আর একটা হলো গিয়ে শিক্ষা। তো কি করে কতটুকু দিতে হবে, শোনাটার কথাই বলছে, তুমি শুনবে 60%, তারপরে প্র্যাকটিস হলো গিয়ে আপনার ধরেন হাফ হাফ করে প্র্যাকটিসটা হাফ, প্র্যাকটিসের থেকে শিক্ষাটা কম যদি আমরা করি, শোনার থেকে যতটুকু আমরা শিক্ষা পাচ্ছি তারপর তো নিজে ডেভেলপ করা যেতে পারে, তার মানে শোনাটা অনেক বেশি। আবার ঘুরে আসছে আমার স্টুডেন্টদের কথা আর কি, আছে আমাদের বলছিলাম বিগিনিং এ যে একটুখানি বাজিয়ে কবে স্টেজে বাড়াবো, এটা হলো একটা অনেক বড় প্রবলেম। ইংল্যান্ডও এক্স্যাক্টলি দ্য সেম, এই টিউশন এটা করতে হবে সেটা করতে হবে, তার ভিতরে গান বাজনা যতটুকুই পারে তাড়াতাড়ি জলদি জলদি কি করে স্টেজে উঠবে, আমার ছেলে তো দারুণ বাজিয়েছে, আমার ছেলে তো দারুণ গিয়েছে, আমার মেয়ে তো এটা করেছে সেটা স্টেজের মধ্যে, কিন্তু ভবিষ্যৎ তার দেখলো না যে প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, শিখতে হবে। তারপরে আপনার বিশেষ করে বাংলাদেশিরা কেন যেন, আমি ইংল্যান্ডের কথা বলছি, গান গেতে খুব পছন্দ করে,
মানে আমারও মনে হয় যে যন্ত্রসঙ্গীতটাকে আমরা আসলে মানে গাইলে যতখানি জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে জনপ্রিয়তা ঠিক তত তাড়াতাড়ি আসে না, সেটা কি একটি কারণ?
এটার উত্তরটা আপনি আমি ভালো করে দিচ্ছি আপনাকে, যে আপনি বলছেন গেলে পরে খুব তাড়াতাড়ি
জনপ্রিয়তা
পাওয়া যায়, এটা আমার মনে হয় এটা বোধহয় ভুল, কারণ আপনি মনে রাখবেন যে ফুলটা যত তাড়াতাড়ি ফুটবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখবেন এসব শিল্পীরা উঠছে দুই দিন পরে নাই, কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের আর্টিস্ট যখন উঠে তার অনেক কষ্ট করে কিন্তু উঠতে হয়, এবং সে যখন একবার উঠে যায় মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও কিন্তু তার একটা জায়গা থাকে।
তারপর ইয়ের কথা বলছি, যন্ত্রসঙ্গীতটা যেটা কথা বলছি আর কি, সেটা রেয়াজের যেমন মেন্টাল একটা ব্যাপার আছে, ফিজিক্যাল একটা ব্যাপার আছে, সেগুলি তো খাটতে হবে, না খাটলে তো কোনো জিনিস করা যায় না। না তো ভালোই করছে, যতটুকু করছে ভালোই করছে। এনিওয়ে, এটা আমাদের দীর্ঘ আশা যে কালচারটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া।
যুক্তরাজ্যে আপনি গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রার সাথে জড়িত?
আমি, হ্যাঁ,
এবং
জড়িত।
আর এ ব্যাপারে আমরা একটু জানতে চাই, এটা কিভাবে আপনারা কি করেন বা কিভাবে এটা উৎপত্তি হলো?
আচ্ছা, এটা এত লম্বা করে বলার হয়তো সময় পাওয়া যাবে না, আপনাকে ছোট্ট করে আমি বলে দিচ্ছি। আমরা যে গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা যেটা, সেটা হচ্ছে জ্যাজ মিউজিক করা, তো জ্যাজটা অনেকটা আমাদের ক্লাসিক্যাল সঙ্গীতের মধ্যে ইম্প্রোভাইজ করা। তো আমরা ওদের মিউজিকটাকে এবং আমাদের মিউজিকটাকে আমরা দুটাকে একসাথে ব্ল্যান্ড করছি, করে দেখছি যে এটার আউটপুটটা কিরকম। হ্যাঁ, আমরা হয়তো একটা পার্টিকুলার একটা জিনিস বেঁধে দিলাম, ওই জায়গাটা সবসময় একরকম থাকলাম, ওই জায়গা থেকে ছুটে গিয়ে ওর মতো বাজিয়েছে, আমি আমার মতো বাজিয়েছি, আবার এসে ওই একটা জায়গার মধ্যে আবার মিলছি আমরা।
কিন্তু বাজিয়ে যাচ্ছি বললে ও ওদিকে যাচ্ছে ম্যাসি জিনিস
না।
ফর এক্সাম্পল, সাউথ আফ্রিকাতে বা সাউথ আমেরিকাতে, এনি কান্ট্রিতে যায়, যেই যখন যে কোনো একটা গান গায়, একটা কোনো একটা নোটেশনের মধ্যে থাকে, সেই নোটেশনটা মনে করেন যে আমাদের রাগের মধ্যে পড়ছে ভোপালি, ওই সে যে গানটা বাঁধলো, যে মিউজিকটা সে করলো, দেখা গেল যে সেটা আমাদের রাগ ভোপালের মধ্যে ফিট হচ্ছে। বা একজন একটা কিছু গান গাইছে, ও গানটা মানে মিউজিকটা বাজাচ্ছে, সেটা দেখা গেল যে রাগ দেশের উপরে পড়েছে। তখন আমরা করি কি, ওই রাগটার উপরে বেস করে এখন ওর দিকে ও দেশে কি করে বাজাতে পারে বাজাও, এখন আমাদের স্টাইলে আমরা দেশ কি করে বাজাতে পারি। কিন্তু এন্ড অফ দ্য ডে শুনতে খুব ভালো লাগছে, যেমন না ম্যাসি না, যে হলো যে অন্য রাগ ইনপুট করা হয়েছে, কিন্তু ওই ওই স্কেলটাই রাখা হচ্ছে। তো গ্র্যান্ড ইউনিয়নে আমরা আছি প্রায়, আমি 25 বছর ধরে ওদের সাথে কাজ করছি, দাদা প্রায় 14 বছর কাজ করছে ওইখানে। আর ওইখানকার মিউজিশিয়ান শুধু হলো ওয়ার্ল্ড ওয়াইজ মিউজিশিয়ান,
পৃথিবীর বিভিন্ন অস্ট্রেলিয়ান আছে, আমেরিকান আছে, সাউথ আফ্রিকান আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, হ্যাঁ আফ্রিকান আছে, উভয় বাংলাদেশি আছি আমরা। এইভাবে এই গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা তৈরি হয়েছে, ভেরি বিউটিফুল থিং। আপনার নাচ শুনে বলবো না, এত সুন্দর একটা ব্ল্যান্ডিং হচ্ছে জিনিসটা।
রিদমের কথা যদি আসে না, যে কাহারবা আমরা চলছে, ওদেরও তো কাহারবা আছে, কিন্তু ডিফারেন্ট স্টাইল, নাম অন্যটাও হতে পারে, দাদরা আছে ওদের ডিফারেন্ট, কিন্তু রিদমটা একরকম আছে, রাগ বেস আছে ওদের অন্য কিছু, তারা বলছে ওইটাকে, আমরা বলছি একটা জিনিস, কিন্তু সেইটা একসাথে যে অন্য অন্য দেশের মানুষগুলি যে তারা কি করে বাজায় যখন একসাথে হয়, ওয়াও,
ওটা একটা শোনার মতো জিনিস।
আমরা নিশ্চয় ভবিষ্যতে শুনতে পাবো, দেখতে পাবো। আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদেরকে, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ
আপনাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। Thank you.
আমরা আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ইয়াহু গ্রুপ এবং ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহে বিবরণ পাঠিয়ে দিতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।